অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশের রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ, সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
আগামী ১৫ই ডিসেম্বর থেকে মাঠে থাকবে সেনাবাহিনী। ১১ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ তথ্য জানিয়েছেন।
রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতির জন্য প্রতিযোগিতাপূর্ণ রাজনীতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে সিপিডি।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
কলকাতার মেয়র পদ থেকে শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মেয়র হিসেবে ফিরহাদ হাকিমকে বেছে নিয়েছেন।
রয়েছে বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নারীকণ্ঠ, এছাড়াও রয়েছে আরো অনেক খবর। তবে তা প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধান বিচারপতি জন রবার্টসের মধ্যে অস্বাভাবিক কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের কড়া সমালোচনা করেন রবার্টস। একজন বিচারপতি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিলে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর তীব্র সমালোচনা করেন এবং তাকে তাঁর কথায় ওবামার বিচারপতি বলে আখ্যায়িত করেন। এই ঘটনায় প্রধান বিচারপতি রবার্টস ট্রাম্পকে তীব্র ভর্ৎসনা করেন। তিনি বলেন, ট্রাম্পের মন্তব্য দেখে মনে হচ্ছে তিনি বিচার বিভাগের ভূমিকা ভুল বুঝছেন। বিচার বিভাগে কোনো ওবামা, বুশ, ক্লিন্টন বিচারপতি নেই। আমাদের যা আছে তা হচ্ছে অসাধারণ এবং নিবেদিত বিচারপতিরা, যারা তাদের কর্মক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে থাকেন, এবং এই ধরনের বিচার বিভাগের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া প্রয়োজন। একজন প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতির এই ধরনের বাদানুবাদ খুব অস্বাভাবিক এবং ট্রাম্পের প্রত্যুত্তরে বিচারপতিদের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন। ব্রিটেন বলছে ইউরোপীয় ইউনিয়ন থেকে নিয়ম মতো ব্রিটেনে বেরিয়ে আসবে। আসার রাজনৈতিক ঘোষণার একটি খসড়া নিয়ে ইউরোপীয় কমিশনের সঙ্গে রাতের আলোচনায় ব্রিটেন সমঝোতায় পৌঁছেছে। তার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনের সামনে প্রধানমন্ত্রী টেরিজা মে সংবাদদাতাদের বলেন, তিনি এই সমঝোতার ব্যাপারে তার মন্ত্রিসভাকে অবহিত করেছেন এবং আজ আরও পরের দিকে হাউস অফ কমন্সে একটি বিবৃতি দেবেন যাতে বিস্তারিত আরও কিছু জানা যেতে পারে। মে বলেন, এই চুক্তিতে ব্রিটিশ জনগণের ইচ্ছের বহিঃপ্রকাশ ঘটেছে, যা কিনা ২০১৬ সালের জুন মাসে ব্রেক্সিট গণভোটে ব্যক্ত করা হয়। তিনি আরও বলেন যে এর ফলে আমাদের সীমান্তের ওপর, আমাদের অর্থের ওপর এবং আমাদের আইনের ওপর আমাদের নিয়ন্ত্রণ ফিরে আসবে, আর সেটা হবে আমাদের চাকরি, আমাদের নিরাপত্তা এবং যুক্তরাজ্যের অখণ্ডতা বজায় রাখার মধ্য দিয়েই। গতরাতের এই আলোচনার আগে মঙ্গলবার মে এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কারের মধ্যে একটি বৈঠক হয়। মে বলেন, দুপক্ষই তাঁদের আলোচক দলগুলোকে বলেন যে সমঝোতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বোধে তারা সারা রাত ধরে আলোচনা চালিয়ে যেতে পারেন। এখন রোববার ইউর বিশেষ কাউন্সিল সভায় প্রত্যেকটি ইউর রাষ্ট্রগুলোর নেতাদের এই চুক্তি অনুমোদন করতে হবে। সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত একজন ব্রিটিশ ছাত্রকে গুপ্তচর বৃত্তির জন্য কারাদণ্ড দেওয়ায় ব্রিটিশ কর্তৃপক্ষ অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে পাল্টা গুরুতর কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। ৩১ বছর বয়সী ম্যাথিউ হেজেজের এই কারাদণ্ডে স্পষ্টতই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট অত্যন্ত মর্মাহত হয়েছেন। তিনি বলছেন যে ১০ দিন আগে সংযুক্ত আরব প্রজাতন্ত্রে তাঁর সফরের সময় এই ছাত্রটিকে মুক্তি দেওয়ার ব্যাপারে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল। আদালতের এই রায় সম্পর্কে জেরেমি হান্ট বলেন, আমরা তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণই পাচ্ছি না। তারা যদি এর নিষ্পত্তি করতে না পারে তাহলে গুরুতর কূটনৈতিক পরিণতি হতে পারে। এই ঘটনা উপসাগরীয় রাষ্ট্রটির সঙ্গে ব্রিটেনের সম্পর্ককে সংকটে ফেলেছে। গতকাল বুধবার ব্রিটেনের ডারহাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হেজেসকে ৫ মিনিটের জন্য আদালতে হাজির করে এই শাস্তি ঘোষণা করা হয়। তাঁকে ৫ই মে দুবাই বিমানবন্দরে আটক করে ইউ এর বিরুদ্ধে গুপ্তচরের কাজ করার অভিযোগ করা হয়। কর্তৃপক্ষ বলছে, ব্রিটেনের ডারহাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র তার থিসিসের জন্য আরব বসন্তের পর উপসাগরীয় রাষ্ট্রটির নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি নিয়ে যে গবেষণা করছিল তা অজুহাত মাত্র। আসলে একটি বিদেশি সংস্থার হয়ে নজরদারি চালানোই ছিল মূল উদ্দেশ্য বলে তাদের অভিযোগ। ডারহাম ইউনিভার্সিটি এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে। তাঁর স্ত্রী ড্যানিয়েলা টাইরাও, যিনি ওই সময় আদালতে ছিলেন, এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে ব্রিটিশ কূটনীতিকরা যেভাবে এ বিষয়ে কাজ করেছেন তাতে তিনি বিতৃষ্ণ বোধ করছেন। তিনি অভিযোগ করেন যে হেজেসকে পাঁচ মাস একা একটি কক্ষে বন্দী রাখা হয়, তাকে নানান রকম মাদকদ্রব্য সেবন করানো হয় এবং খুব সীমিতভাবে ব্রিটিশ কূটনীতিকদের সাক্ষাতে অনুমতি দেওয়া হয়। বাংলাদেশে প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতির জন্য প্রতিযোগিতাপূর্ণ রাজনীতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার ঢাকায় স্বল্পোন্নত দেশসমূহের উপর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন সিপিডির গবেষকরা। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
সিপিডির গবেষকরা বলেছেন, একটি উন্নয়নশীল দেশ হতে হলে আইনের সঠিক বাস্তবায়নের পাশাপাশি সুশাসনও নিশ্চিত করা জরুরি। সিপিডি এর সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে এখন একদিকে রাজনীতিবিদরা ব্যবসায়ী বনে যাচ্ছেন, অপরদিকে ব্যবসায়ী গোষ্ঠীরও রাজনীতিতে দৃশ্যমান উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে ব্যবসা এবং রাজনীতির ক্ষেত্রে একটি কলুষিত সম্পর্ক গড়ে উঠছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন,
নাগরিকরা রাজনীতিবিদ আর কে ব্যবসায়ী এই পার্থক্য আর বুঝে উঠতে পারছেন না।
এবারের আংটাডের প্রতিবেদনে উন্নয়নশীল দেশসমূহের উদ্যোক্তাদের উৎসাহিত করার উপর জোর দেওয়া হয়েছে এবং এ লক্ষ্য অর্জনে এ সংক্রান্ত আইনের বাস্তবায়ন ও বৈষম্যহীন নীতি গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে বাংলাদেশে আগামী 15 ডিসেম্বর থেকে মাঠে থাকবে সেনাবাহিনী। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় প্রধান নির্বাচন কমিশনার AKM নূর হুদা এ তথ্য দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে CEC বলেন, 15 ডিসেম্বরের পর সশস্ত্র বাহিনীর ছোট টিম পুলিশের সঙ্গে দেখা করবে। প্রতি জেলায় থাকবে সশস্ত্র বাহিনীর টিম, এদেরকে নিয়ে সমন্বয় করে কাজ করবে। এ সম্পর্কে বিশ্ব সংবাদের পর শুনবেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর বিস্তারিত প্রতিবেদন।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আজ কলকাতার মেয়র পদ থেকে শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পরই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মেয়র হিসেবে ফিরহাদ হাকিমকে বেছে নিয়েছেন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী।
গত মঙ্গলবার শোভনবাবু মন্ত্রিত্ব ছাড়ার পরই তার আবাসন ও দমকল মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় তাকে। শোভনবাবুকে মেয়র পদ ছাড়তে বলেছিলেন নেত্রী, তখন থেকেই জল্পনা চলছিল পরবর্তী মেয়র কে হবেন তাই নিয়ে। হাকিম মন্ত্রী তাই বিধায়কও বটে, কিন্তু মেয়রের পদে বসতে হলে কলকাতা পুরসভার কাউন্সিলর নির্বাচিত হওয়া আবশ্যক। তাই আজ পুরো আইনে সংশোধনী প্রস্তাব এনে সেটি বিধানসভায় পাশ করানো হয়েছে। সেই অনুযায়ী এখন থেকে যে কেউ মেয়র হতে পারবেন, তবে ছমাসের মধ্যে তাকে কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে আসতে হবে। এই সংশোধনী প্রস্তাবে আপত্তি জানিয়ে বিরোধী দলগুলোর বিধায়কেরা বিধানসভা থেকে ওয়াক আউট করেন। উল্লেখ্য, দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম সংখ্যালঘু সম্প্রদায়ের একজন কলকাতার মেয়র হচ্ছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, পুনে।
আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস উদযাপিত হচ্ছে। প্রায় 5,800 জন সৈন্য যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে তাঁবুর ভেতর এই ছুটির দিনটি অতিবাহিত করছে। যুক্তরাষ্ট্রের 130 বছরের পুরনো আইন সম্ভবত অমান্য করার বিষয়ে একটি বাদানুবাদের উদ্ভবের সৃষ্টি হতে পারে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে সামরিক বাহিনীর ব্যবহার ওই আইনে নিষিদ্ধ রয়েছে। সংবাদ সূত্রে বলা হচ্ছে, এই বিশেষ কাজের প্রধান জানিয়েছেন, কিছু সংখ্যক সৈন্যদল এই সপ্তাহের শুরুর দিকে বাড়ির দিকে যাত্রা শুরু করবে এবং সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে এই যৌথ অভিযানটি ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে। তবে এরই মধ্যে বুধবার ট্রাম্প প্রশাসন নিশ্চিত করেছেন তারা সৈন্যদল আরও বাড়াবেন এবং প্রয়োজন হলে প্রাণনাশক অস্ত্রের ব্যবহারও করা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সংবাদদাতাদের বলেছেন, প্রেসিডেন্ট সীমান্তে সৈন্য বাড়ানোর প্রয়োজন মনে করেন এবং আরও কিছু নির্দেশাবলী আমাদের দিয়েছেন যা আমরা বাস্তবায়ন করছি। আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্দেশ 1878 সালের পোজে কমিটেটাস অ্যাক্টের পরিপন্থী। তারা আরও বলছেন, পূর্বের আরও কিছু ধারাতেও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকার কোনো অভ্যন্তরীণ পরিস্থিতির জন্য সামরিক সৈন্য ব্যবহার করতে পারবেন না। চীনের রাষ্ট্রীয় মাধ্যম বলছে যে আজ সে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে একটি গাড়ি শিশুদের সমাবেশের উপর চড়াও হলে অন্তত 5 জন নিহত এবং 18 জন আহত হয়েছে। চীনের সেন্ট্রাল টেলিভিশন বলছে যে দুপুরবেলায় লিয়ানিং প্রদেশের হলুদাও শহরে ওই ঘটনার পর গাড়ির চালককে আটক করা হয়। একটি ফুটেজে দেখা যাচ্ছে যে স্কুলের এই সব ছোট ছোট শিশুরা ওই স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় একটি গাড়ি লেন পরিবর্তন করে তাদের উপর গিয়ে পড়ে। গাড়ির চালক এমনটি কেন করল সেটা এখনও পরিষ্কার নয়। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। আগামী 15ই ডিসেম্বর থেকে মাঠে নাম থাকবে সেনাবাহিনী। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ তথ্য জানিয়েছেন। ঢাকা থেকে আরো জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, 15ই ডিসেম্বরের পর সশস্ত্র বাহিনীর ছোট টিম পুলিশের সাথে দেখা করবে। প্রতি জেলায় থাকবে সশস্ত্র বাহিনীর টিম, এদেরকে নিয়ে সমন্বয় করে কাজ করবেন।
15ই ডিসেম্বরের পর সশস্ত্র বাহিনীর সবকটি টিম প্রতি জেলায় যাবে, আপনাদের সাথে আলোচনা করে তারাও অনেকে অংশগ্রহণ করবে, যাতে বিশেষ করে যে সমস্ত দূরবর্তী এবং যোগাযোগ ব্যবস্থাপনায় একটু সংকট আছে সেখানে কীভাবে যেতে পারে আপনাদের অ্যাডভাইস করবেন, সেভাবে ঠিক করতে হবে। রিটার্নিং অফিসার তথা জেলা প্রশাসকের সাথে এবং জেলা নির্বাচন কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে আপনাদের একটি সমন্বয় থাকতে হবে।
বিরোধী রাজনৈতিক দলগুলো বিচারিক ক্ষমতা সহ সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছিল, তবে এখন বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা দিতে সেনা মোতায়েন থাকবে। আইন শৃঙ্খলা বিষয়ক সভায় বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ না করতে পুলিশকে নির্দেশনা দেন সিসি। বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করার কথা আমরা বলিনি, এটা আপনারা করবেন না, কারণ এটা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। যারা ভোট গ্রহণ কর্মকর্তা তারা বিব্রত হন। তিনি আরও বলেন, কাউকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করবেন না, হয়রানিমূলক মামলা করবেন না, আশা করি আপনারা এটা করছেন না। এদিকে নির্বাচনী মাঠে সমতা নিশ্চিতে নির্বাচন কমিশনের 13 দফা দাবি জানিয়েছে বিএনপি। লিখিত দাবি দখলের পর দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকারি কর্মকর্তারা এখনও নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনী কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে। এছাড়া ঐক্যফ্রন্টের তরফে বলা হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে ফ্রন্টের ইশতেহার প্রকাশ করা হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এ তথ্য জানান। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় পর্যবেক্ষকদের জন্য ইতিমধ্যে নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। এই নীতিমালায় সংবাদ মাধ্যমের সাথে নির্বাচনের দিনে মতামত প্রকাশ না করা সহ বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। সবশেষ পরিস্থিতি সহ এসব বিষয়ে ভয়েস অব আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণ ও পর্যালোচনাকারী নাগরিক নজরদারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় পর্যবেক্ষকদের জন্য ইতিমধ্যে নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। এই নীতিমালায় স্থানীয় পর্যবেক্ষকগণ ভোটকেন্দ্রের ছবি তুলতে পারবেন না, সংবাদ মাধ্যমের সাথে নির্বাচনের দিনে মতামত প্রকাশ, প্রতিক্রিয়া বা সাক্ষাৎকার প্রদান করতে পারবেন না সহ বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। এদিকে এবারের নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের সংখ্যাও কম থাকছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়ন এবারের নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না বলে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন 2008 সালের নির্বাচনে 100 জনের পর্যবেক্ষক দল পাঠিয়েছিল। মোট 600 জন বিদেশি পর্যবেক্ষক 2008 সালের নির্বাচন পর্যবেক্ষণ করেছিলেন। এবারে বিদেশি পর্যবেক্ষকদের সংখ্যা কত হবে তার সঠিক হিসেব এখনও পর্যন্ত না পাওয়া গেলেও অনেক কম হবে এমনটাই আভাস দিয়েছেন কর্মকর্তারা। দেশি বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচনী পর্যবেক্ষণ কার্যক্রম সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টির সবশেষ পরিস্থিতি সহ এসব বিষয়ে ভয়েস অব আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণ এবং পর্যালোচনাকারী নাগরিক নজরদারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। প্রথমেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল পর্যবেক্ষকদের জন্য নির্বাচন কমিশনের নীতিমালা সম্পর্কে। ডক্টর বদিউল আলম মজুমদার বললেন,
প্রত্যেকেরই কিছু নীতিমালা থাকা দরকার, নির্দেশনা থাকা দরকার, যাতে তারা তাদের দায়িত্বটা সুচারুরূপে কার্যকর ভাবে সম্পন্ন করতে পারে। এই যে পর্যবেক্ষকের জন্য নীতিমালা গুরুত্বপূর্ণ, কিন্তু নীতিমালা যেন এমন না হয় যেটা তাদের কাজে বাধাগ্রস্ত করবে। আমাদের যেটা মনে রাখা দরকার যে নির্বাচন পর্যবেক্ষকরা সহায়ক শক্তি নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলো সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা, যে এই পর্যবেক্ষকরা সে কাজে সহায়তা করতে পারে। হ্যাঁ, এটা সত্য যে পর্যবেক্ষকরা যেন যে নিজেরাই অ্যাক্টর না হয়ে পড়ে, পর্যবেক্ষকরা যেন নির্বাচনকে প্রভাবিত না করে, এবং সেক্ষেত্রে তাদের যে যে বক্তব্য দেওয়ার ব্যাপারে কিছু বাধা নিষেধ থাকতেই পারে, কিন্তু যেটা তাদের কাজে বাধাগ্রস্ত করে আমি মনে করি, তারা ছবি তুলতে পারবে না, তাদের ওখানে অবস্থানের সময় সীমিত, এইসব
বিশেষ করে সংবাদ মাধ্যমকে কোন প্রতিক্রিয়া জানাতে পারবে না এবং কি কথাও বলতে পারবে না।
সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া জানানো, কথা বলা, এই ব্যাপারে কিছু বাধা নিষেধ থাকতেই পারে, কারণ তারা কোনোভাবেই যেন নির্বাচনকে প্রভাবিত না করে। কিন্তু যে জিনিসটা গুরুত্বপূর্ণ, তারা যদি রিপোর্ট দিতে হয় তাদেরকে, তাদের জন্য এভিডেন্স লাগবে, তো এভিডেন্সের জন্য তাদের ছবি তুলতে হবে, তাদের পর্যবেক্ষণ করতে হবে, তো এইসব ক্ষেত্রে বাধা নিষেধ গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, তারা এই যে বাইরে এসে কোনো প্রতিক্রিয়া জানালে যদি নির্বাচনী পরিবেশ নষ্ট হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। একই সাথে নির্বাচন যদি কার্যবিপূর্ণ হয়, নির্বাচনে যদি অপরাধমূলক কার্যক্রম হয়, তাহলে তারা এই যে সংশ্লিষ্টদেরকে অবগত করানো তাদের জন্য তাদের দায়িত্ব হবে।
আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, এবারে বিদেশি পর্যবেক্ষকদের সংখ্যা কম হবে বলে ধারণা করা হচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশি সংস্থাগুলোর দিক থেকে কম আগ্রহ দেখানো হচ্ছে এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য, এর কারণ কি বলে আপনার মনে হয় এবং এর প্রতিক্রিয়া কি দেখা দিতে পারে?
এর অনেকগুলো কারণ থাকতে পারে, তবে আমি গণমাধ্যমের সূত্রে যতটুকু জেনেছি অনেকেরই ধারণা যে এই নির্বাচনটা নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে না। এই জন্য আমি একজন গণমাধ্যমে পড়েছি যে ইউরোপিয়ান ইউনিয়নের একজন কর্মকর্তার এই ধরনের বক্তব্য, তো এটা একটা কারণ হতে পারে। আর এই জন্য যে দীর্ঘ সময়ে প্রস্তুতি দরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগ্রহ, এটাও গুরুত্বপূর্ণ। এই কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এবার বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা খুব কম থাকবে এবং আমাদের দেশি পর্যবেক্ষকের সংখ্যাও অনেক কমে যাবে। আমি যতটুকু শুনেছি ইডাব্লিউজি 15,000 মতো ব্যক্তিকে তারা নিয়োগ করবে। আমি জানি না অন্যদের বেলায় নেওয়ার কত পর্যবেক্ষক নিয়োজিত হবে এই কাজে, তবে পর্যবেক্ষকের সংখ্যা অনেক কমে যাবে।
এতে আসলে প্রতিক্রিয়া কি দেখা দিতে পারে একটা নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে?
নির্বাচন পর্যবেক্ষণ করলে এটা নির্বাচনের মানের উন্নতি ঘটে এবং শুধু তাই নয়, এটা গ্রহণযোগ্যতাও বাড়ে। এই যেমন আমাদের 40,000-এর বেশি সেন্টার থাকবে, 15,000 যদি 15-20 হাজার যদি পর্যবেক্ষক হয়, 30,000 হলেও প্রত্যেক সেন্টারে, প্রত্যেক বুথে, প্রত্যেক সেন্টারে আমাদের এই যে পর্যবেক্ষক থাকার সুযোগ থাকবে না। তাই এই কম পর্যবেক্ষণ মানে ঝুঁকিটা বেড়ে যায়, নির্বাচনের গ্রহণযোগ্যতার ঝুঁকিটা আরো বেড়ে যায়।
আপনি একটু আগে বললেন যে দেশি এবং বিদেশি পর্যবেক্ষকদের সংখ্যা কমে যাবে বলে আপনি ধারণা করছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সহ অন্যান্যদের বক্তব্য এই বিষয়টি স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে। তবে সবার জন্য যে সমান সুযোগ বিষয়ে যে বক্তব্য বিরোধী দলের দিক থেকে দেওয়া হচ্ছে বর্তমানে, আপনারা তো দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের কাজ করেন, আপনার সংস্থা এই কাজটি করে থাকে, সংক্ষেপে একটু বলবেন যে সমান সুযোগ প্রাপ্তির বিষয়টি বর্তমানে কি অবস্থায় আছে?
এখনো সমান সুযোগ সবাই পাচ্ছে বলে আমার মনে হয় না। এখনো নির্বাচন কমিশনের যে যেমন আমাদের এই সমান সুযোগের ব্যাপারে কতগুলো চ্যালেঞ্জ আছে, একটা হলো দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে এবং আমাদের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক দলীয়করণ হয়েছে, এর দলীয়করণের প্রভাব মুক্ত করা নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। আর এছাড়াও যে সংসদ বহাল রেখে নির্বাচন হচ্ছে, এটাও আরেকটা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। একই সাথে নির্বাচন কমিশনের কিছু কার্যক্রম, যেমন ইভিএম ব্যবহারের ব্যাপারে তাদের প্রতি উৎসাহ, এগুলো প্রশ্নের সৃষ্টি করছে। তাই আমি বলবো না যে সুযোগ সৃষ্টি হয়েছে এবং সুযোগ সৃষ্টি করার দায়িত্ব নির্বাচন কমিশনের, তো আমি আশা করি যে তারা এদিকে মনোনিবেশ করবে।
তো সরকারের ভূমিকাকে কিভাবে দেখছেন আপনার?
সরকারের ভূমিকা তো অবশ্যই, সরকার মানে প্রশাসন, সরকার শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং আমাদের এই প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক দলীয়করণের ফলে এটা সুষ্ঠু নির্বাচনের পথে একটা পর্বত প্রমাণ বাধা সৃষ্টি করছে। সেই এই জন্যই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু এখন এবার দলীয় সরকারের অধীনে হবে, তো সেই ঝুঁকিগুলো থেকেই যায়।
সুশাসনের জন্য নাগরিক বা সুজন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, যুক্তিহীন বাধানিষেধ আরোপ না করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির মাধ্যমেই একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক গতকাল রাতে আকস্মিকভাবে রাজ্য বিধানসভা ভেঙে দিয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী জানাচ্ছেন বিস্তারিত।
কাল সন্ধ্যায় রাজ্যের তিনটি প্রতিদ্বন্দ্বী দল সাময়িকভাবে বিভেদ ভুলে হাত মিলিয়ে বিজেপিকে বাদ দিয়ে সরকার গড়ার জন্য রাজ্যপালের কাছে ফ্যাক্স করে চিঠি পাঠাল, আর রাতেই রাজ্যপাল বিধানসভা ভেঙে দিলেন। ফলে নতুন করে নির্বাচন না হওয়া পর্যন্ত সেখানে সরকার গড়া যাবে না। সত্যপাল মালিক আজ বলেছেন তার ফ্যাক্স মেশিন অচল, তাই তিনি কারো চিঠি পাননি। তবে রাজনৈতিক দিক থেকে পরস্পর বিরোধী তিনটি দলের সেফ ক্ষমতায় আসার জন্য জোট বাঁধাটা জম্মু ও কাশ্মীরের জন্য শুভ নয়। তাছাড়া বিধায়ক কেনাবেচার জন্য টাকার খেলা চলছিল জেনেও তিনি সেটা আটকাতে চেয়েছেন। বিরোধী দলগুলোর অবশ্য বক্তব্য, রাজ্যপাল নিরপেক্ষ নন, তিনি দলীয় নির্দেশে ওই কাজ করেছেন। বিজেপির সাধারণ সম্পাদক ও জম্মু ও কাশ্মীরের ভারপ্রাপ্ত নেতা রাম মাধব আরও এক পা এগিয়ে বলেছেন, মাত্র এক মাস আগেই মেহবুবা মুফতির প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি আর ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স দল রাজ্যের পঞ্চায়েত নির্বাচন বয়কট করেছে, আর এখন তারাই রাজ্যে সরকার গড়তে চায়। আসলে এই দুটো কাজই করা হয়েছে পাকিস্তানের নির্দেশে। ওমর আবদুল্লা সঙ্গে সঙ্গে তাকে চ্যালেঞ্জ করে বলেন, রাম মাধব হয় তার বক্তব্যের সমর্থনে প্রমাণ দিন, নয়তো ক্ষমা চান। রাম মাধব মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, পুনে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
ভারতে 2019 সাল থেকে রেশন তুলতে আধার কার্ড থাকতে হবে, তবে এখনও 30% মানুষের আধার কার্ড নেই, আর আধার কার্ডের জন্য আবেদন করার শেষ সময় 30 ডিসেম্বর। এসব বিষয় নিয়ে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাহিদুল ইসলাম।
ভারতে 2019 সাল থেকে রেশন তুলতে আধার কার্ড অবশ্যই থাকতে হবে, আর এ বিষয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার অনড় অবস্থানে রয়েছে। বিষয়টি বিস্তারিত জানতে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে। পরমাশিস, শুরুতেই যদি আপনি আমাদেরকে একটু জানান যে রেশনের দোকানে গিয়ে রেশন তুলতে আধার কার্ড কেন লাগবে, বিষয়টি কি আসলে?
আধার কার্ড হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা নথিভুক্ত আই কার্ড বলা যায়, যে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার আধার কার্ড। এটা কেন্দ্রীয় সরকার এটা শুরু চালু করতে চেয়েছে দেশের সব মানুষের জন্য। যে আধার কার্ডের থেকে সরকার জানতে পারবে তার দেশের মানুষের আর্থিক অবস্থান, বাসস্থান, তার আর্থিক সচ্ছলতাটা কতখানি, তার আয় ব্যয় কতটা, এই ডিটেলসটা সে জানতে পারবে। কিন্তু এই আধার কার্ড থাকলে আধার কার্ড মোবাইল ফোনের ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে, প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ডটা এনরোলমেন্ট খুব অবশ্যম্ভাবী দরকার হয়ে পড়ছিল। এই বিষয়টাতে আধার কার্ড মামলা একটা সংক্রান্ত মামলা হয়, বেশ কিছু জনস্বার্থ মামলা হয়, যার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় দেশের শীর্ষ আদালত রায় দিয়ে দেয় সরকারি কাজের ক্ষেত্রে যে কোনো সরকারি ব্যাপারে আধার কার্ডটার গ্রহণযোগ্যতা থাকবে। তারপর থেকে কেন্দ্রীয় সরকার এই বিষয়টাতে একেবারে অনার হয়েছে যে আধার কার্ড থাকলে তবেই মানে ভর্তুকি মূল্যে রেশন কার্ড দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষরা নিতে পারবে, যেমন বিলো পপার্টি লেভেল বিপিএল কার্ড যাদের আছে, কিন্তু আধার কার্ডটা সেখানে লিঙ্ক করাতে হবে। সেই জন্য আগামী 2019 থেকে কেন্দ্রীয় সরকার রেশন দোকানে চাল ডাল চিনি নানা রকম গসারি জিনিস যে পাওয়া যায় সে আধার কার্ডের থাকতে হবে এবং তবেই সে ভর্তুকি সময় জিনিসটা পাবে। বিষয়টি হচ্ছে এরকম।
এই উদ্যোগের মধ্য দিয়ে গ্রাহকরা কি সুবিধা পাবেন?
গ্রাহকরা সুবিধা তো অবশ্যম্ভাবেই পাবে, যে তারা আর কোনোভাবে ডিপ্রাইভ হবে না আধার কার্ড, মানে অনেক জায়গায় দেখা যায় অনেক অভিযোগ জমা পড়ে যে তারা বিপিএল তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও জিনিস পাচ্ছে না, সরকারের ঘরে সব জিনিসটা একটা জায়গায় গিয়ে তারা জানতে পারছে না। আধার কার্ড মানে একটা আধার কার্ড কারুর থাকলে এ মাসে সে চারবার রেশন তুললে সপ্তাহে একবার করে, সে প্রতি মাসে যদি সপ্তাহে 2 কেজি করে চাল পায় মাসে পাবে 8 কেজি। আধার কার্ডের এই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দিয়েই কিন্তু সে জানতে পারছে সেই লোকটা 8 কেজি চাল 500 করে 2 কেজি চিনি তেল সব পাচ্ছে কিনা, সেইটা কিন্তু একটা জায়গায় গিয়ে ঠিক ধরা পড়বে। এবং আধার কার্ডটা থাকলে এটা মানুষ আর ডিপ্রাইভ হবে না, সে কিন্তু মালটা পাবে।
যাদের এখনো আধার কার্ড নেই অথবা থাকলেও কোনো কারিগরি সমস্যা আছে সেক্ষেত্রে তারা কিভাবে এই সুবিধা নিতে পারবেন?
ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের থেকে প্রত্যেকটা রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, আগামী 31 ডিসেম্বরের মধ্যে যারা আধার কার্ডের জন্য আবেদন করবেন তারা কার্ড হাতে না পেলেও রেশনের দোকানে গিয়ে চাল গম যাতে তারা নেওয়ার থেকে বঞ্চিত না হন সে নির্দেশ যেমন দেওয়া হয়েছে, এবং আধার কার্ড অ্যাপ্লাই করলে আইডি স্লিপ দেওয়া হবে সেটা দেখালেও সে কাজ মানে তার রেশন সে তুলতে পারবে।
আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতি দিয়েও তো সংশ্লিষ্ট ব্যক্তিকে যাচাই করা যায়, এক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে?
এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে আধার নম্বর যাচাই করার জন্য প্রত্যেকটা রেশন দোকানে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল EPOS যন্ত্র বসাতে হবে, যাতে করে কোনো কারচুপি 2 নম্বরি মানে অন্যেরটা অন্য নিচ্ছে সে যেন আঙুলের মানে এরকম একটা ব্যবস্থা হওয়ার কথা চলছে, যে রেশন দোকানে গিয়ে সে কার্ড যেমন দেখাবে আঙুলের ছাপ দেবে, সঙ্গে সঙ্গে বুঝে নেবে সেই লোকটা যদি সুশীল কুমার ঘোষ হয় তাহলে সে আঙুলের ছাপ দিলে সে বায়োমেট্রিক থেকে বুঝতে পারবে হ্যাঁ এই লোকটাই সুশীল কুমার ঘোষ, যাতে কোনো রকম ভাবে কারচুপি 2 নম্বরি যাতে না হয় সেই জন্য সরকারের পক্ষ থেকে এই মেশিন প্রত্যেকটা রেশন দোকানে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং বন্দোবস্ত করার কথা বলা হয়েছে।
এ বিষয়ে কোনো রেশন দোকান মালিকের সঙ্গে কি আপনি কথা বলেছেন?
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে 31 ডিসেম্বরের পর আধার বাধ্যতামূলক হলে রাজ্যের বহু রেশন গ্রাহক কিন্তু দুর্ভোগে পড়বেন, এখনো প্রায় 30% মানুষের আধার নম্বর নেই। এখানে ওনার বক্তব্য হচ্ছে যে একটা দোকানে যারা ভর্তুকি মূল্যের জিনিস কেনে 100 লোক 100 কেজি যদি একটা রেশন দোকানের আউটলেট থেকে 100 কেজি চাল বেরোয় সেই চাল আসার পর সেই চাল কিন্তু বিক্রি হবে না, তার কারণ 30% মানুষের কিন্তু আধার কার্ড নেই। সেই 30% মানুষের কাজটা যতক্ষণ সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই বাধ্যবাধকতাটা না রাখলেই ভালো, মানে যাদের যারা ভর্তুকি মূল্যে জিনিসটা পাওয়ার কথা বিপিএল কার্ড দেখিয়ে তারা যেন এমনিতেই পায়, আধারটা যেন এই মুহূর্তে বাধ্যতামূলক না করা হয়, কেননা সবাই তারা বিশ্বাস করে তারা আশঙ্কা করছে 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু সবাই আধার কার্ড অ্যাপ্লাই করে উঠতে পারবে না, তখন কিন্তু ব্যবসায়ীরা লসে রান করবে, তাদের কাছে চাল অনেক পড়ে থাকবে চিনি অনেক পড়ে থাকবে, উনি কিন্তু এরকম একটা আশঙ্কা প্রকাশ করেছে।
ভারতের বর্তমান যা অবস্থা অর্থাৎ যারা আধার কার্ড করেন যে কর্তৃপক্ষ তাদের কি সেই সামর্থ্য রয়েছে যে এই ডিসেম্বরের মধ্যে 30% ভারতীয়দের জন্য আধার কার্ড করে দিতে পারবে?
বিষয়টা হচ্ছে আধার কার্ড করতে তো কোনো খরচ লাগে না, বিষয়টা হচ্ছে এখনো যে 30% মানুষের আধার কার্ড নেই বলা হচ্ছে সেই সংখ্যাটাকে সেই ইনফ্রাস্ট্রাকচারটা এতখানি আছে কিনা, মানে বিষয়টা কেন তারা আশঙ্কা প্রকাশ করছে যে আধার কার্ড বৈধ না অবৈধ এই যে সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছিল সেইটা নিয়ে তো আশঙ্কা প্রকাশ হয়ে কোর্টে যখন ব্যাপারটা বিচারাধীন জায়গায় ছিল তখন কিন্তু কাজটা ঢিলে নিতে হয়েছিল, তাহলে শুরুতে কেন ঠিক মতন হয়নি, তাহলে এখন সরকারি কাজে আধার কার্ডটা সরকারি কোনো ভর্তুকি দেওয়া জিনিস পাওয়া সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল করা জমি বাড়ি ক্ষেত্রে আধার কার্ডটা দরকার, তো সেই জায়গাটা যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তখন কিন্তু তাহলে এই বিষয়টাকে আরো দ্রুততার সঙ্গে করার জন্য কিন্তু আরো ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার দরকার, সেটা কতটা এসেছে বা সেটা কতটা মানে পাবে সাধারণ মানুষ সুযোগ সুবিধা আধার কার্ড বানানোর ক্ষেত্রে এটা কিন্তু সময় বলবে।
সব মিলিয়ে শেষ পর্যন্ত যদি এই পদ্ধতি কার্যকর হয় তাহলে সাধারণ মানুষ কি সত্যি উপকার পাবে এমনটা আপনি মনে করেন?
যদি সত্যিকারের আধার কার্ড সব মানুষ পাওয়ার পর একটা অবশ্যই মানুষ উপকার যেমন পাবে, সরকারও কিন্তু উপকার দিতে গেলে, ভর্তুকি দিতে গেলে একটা হিসেবের খতিয়ান দরকার কেন্দ্রীয় স্তরে। সেটা কিন্তু সরকার বুঝবে, জানবে কতটুকু ভর্তুকি দেওয়া যেতে পারে, কত মানুষ ভর্তুকি পাচ্ছে, তার জন্য নেক্সট বাজেট, এইসব ব্যাপারটা কিন্তু পরিকাঠামোর দিক থেকে কিন্তু অনেকটা আমাদের দেশ এগিয়ে যাবে। সাধারণ মানুষ, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষের হিসেবও কিন্তু সরকারের কাছে থাকবে, আর অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষরাও কিন্তু সেই সুবিধাটা, সুযোগটা, সাহায্যটা সরকারের তরফে পেতে পারবে।
গ্রামীণ পঞ্চায়েত এরিয়ায় একজন শিক্ষিকা সুলগ্না পড়াতে যান, উনি দেখেন সেখানকার দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করেন, আধার কার্ড হলে রেশন দোকানে তারা ভর্তুকি সমেত রেশন পাবেন, এই বিষয়টি তার কাছে কেমন লাগছে?
আমি ওইখানকার মানুষদের অর্থনৈতিক অবস্থা কতটা যে পিছিয়ে রয়েছে সেটা নিজের চোখে সেটা আমি দেখছি প্রতিনিয়ত, এবং এই আধার কার্ডটা যদি তৈরি হয় সত্যি সত্যি স্কুলের বাচ্চা ছাত্রছাত্রীদের, আমার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, তাহলে তারা যে সরকারি স্তরে যে ভর্তুকিটা তারা যদি পায়, চাল ডাল বিভিন্ন সামগ্রী যদি তারা পেয়ে থাকে, সত্যি তাহলে এটা তাদের খুবই উপকারে লাগবে। এবং আমি এতে মানে খুবই খুশি যে তারা অন্তত দিন রাতে দুমুঠো ভাত তারা পাবে, তাদের মুখে তুলে দেওয়া যাবে, সেটা মানে মিড ডে মিল, তারা মিড ডে মিলের জন্য স্কুলে আসে শুধু ওই ওই দুপুরের খাওয়াটুকুনি তারা পায়, আর সারাদিনে তারা কিছু খেতে পায় না, তারা যে ওই চাল ডালটা যদি পায় তাহলে তাদের সত্যি খুব উপকার হবে, এবং আমি তাদের খুবই খুশি এই ব্যাপারটা যদি হয়।
নদিয়া জেলার কৃষ্ণনগরের সেনপুর গ্রামের এক বাসিন্দা সুনীল কুমার ঘোষ, আপনি বিষয়টি কেমন ভাবে দেখছেন?
হ্যাঁ, গরিব মানুষদের জন্য রেশন তুলতে গেলে আধার কার্ড যেটা হয়তো কেন্দ্রীয় সরকার মানে গ্রাহ্য করছে সেটা সঠিক।
আপনি কি মনে করেন এখান থেকে গরিব মানুষরা উপকৃত হবে?
হ্যাঁ, অবশ্যই।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
আর সময় হয়েছে আজকের বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নারীকণ্ঠের, এবং স্টুডিওতে দেখতে পাচ্ছেন রোকেয়া হায়দার আপা আছেন নারীকণ্ঠ পরিবেশনা নিয়ে। আপা, আজকের আজকে কি নিয়ে নারীকণ্ঠ করছেন? আপনি বলছিলেন নারীদের সম্পর্কে করছেন, এবং
আমরা তো প্রতিদিনই যেমন মহিলাদের নিয়ে আলোচনা করছি, তাদের সাফল্য, নারীর ক্ষমতায়ন কোথায় কতটা এগিয়ে যাচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে যে একটা বিরাট আলোড়ন তুললো এবারে কংগ্রেসে, বেশ অসংখ্য মহিলা, 100 বেশি মহিলা তারা নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেসে আসছেন। ভারত বাংলাদেশেরও অনেক কাহিনী আছে নারীর ক্ষমতায়নে, সামাজিক কর্মকাণ্ডে মহিলারা অনেক অনেক এগিয়ে যাচ্ছেন, সব দিকেই আছে। তো শ্রোতা দর্শকদের আমি জানাচ্ছি শুভেচ্ছা, এবং আজকে যুক্তরাষ্ট্রে কিন্তু থ্যাংকস গিভিং ডে, হ্যাপি থ্যাংকস গিভিং, ধন্যবাদ জ্ঞাপন দিবসে আজকের এই দিনটিতে কিন্তু সব আমেরিকান যারাই এদেশে এসেছেন, অভিবাসী হয়ে বা এদেশের আদিবাসী যারা, সবাই এই দিনটি একসঙ্গে উদযাপন করেন, উপভোগ করেন। তো এই ধন্যবাদ জ্ঞাপন দিবসে আমরাও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের নারী কণ্ঠ। সঞ্জনা যেমন বলছিলেন যে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের নিয়েই একটি চমৎকার একটি মানে রিপোর্ট আমরা দেখেছি সম্প্রতি আমাদের কুর্দি বিভাগের একজন, তিনি লিখেছেন জানা ওমর, এবং সেখানে তিনি যে একটি চিত্র তুলে ধরেছেন যে নারীর ক্ষমতায়ন জয় জয়কার চারিদিকে, কিন্তু আমরা দেখছি যুদ্ধ হোক বা রোহিঙ্গাদের মতন অবস্থা,
যে কোনো
পরিস্থিতিতে, একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এবং অসহায় অবস্থায় যারা সব থেকে বেশি বিপদে পড়েন তারা কিন্তু মহিলা এবং শিশু, এবং তাদের জন্য যদি কেউ কোথাও ভালো কিছু কাজ করেন সেটার দিকে আলোকপাত করাটা, আর এখানে যেটা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু একটি চমৎকার ব্যাপার। জিনওয়ার
জি
এই নামে একটি গ্রাম তৈরি করা হয়েছে, জিনওয়ার নামের।
জিনওয়ার এটি কোথায় তৈরি করা হয়েছে, ভারত বাংলাদেশের ওদিকে কোথাও?
না না, এটা কিন্তু দূর সিরিয়ায়, সিরিয়ায় যুদ্ধ চলছে আমরা জানি, যেমন ইরাকে হয়ে গেল বিরাট একটা যুদ্ধের পরিস্থিতি এখনো বিরাজ করছে। তো জিনওয়ার গ্রামটি, জিনওয়ার নামটিরও একটি অর্থপূর্ণ ব্যাখ্যা রয়েছে, শুধু মহিলাদের জন্য, কেবলমাত্র মহিলাদের জন্য এই জিনওয়ার নামের অর্থ কুর্দি ভাষায়, এবং সেইটাকে নিয়েই তুলে ধরেছেন জানা আমার সেখানে গিয়েছিলেন, যে মহিলাদের জন্য একটি আবাসিক এলাকা এই জিনওয়ার একটি গ্রাম সেখানে সিরিয়ায় তৈরি করা হয়েছে, এবং সেখানে আসছেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিধবা যারা, তারা আসছেন তাদের ছেলে মেয়ে নিয়ে নিরাপদে নিশ্চিন্তে যাতে তারা সেখানে বসবাস করতে পারেন সেই রকম একটি আবাস স্থল গড়ে তোলা হচ্ছে। আর শুধু যেমন হয়তো ভাবছে নিশ্চয়ই যে শুধু কি থাকারই ব্যবস্থা,
জি সেখানে আমি চিন্তা করছি যে শুধু নারীরা ওখানে থাকবেন তাহলে তাদের নানা ধরনের প্রয়োজনীয়তা রয়েছে, তো সেই ব্যাপারে সহায়তা কারা করছেন?
হ্যাঁ, এটা তো প্রশ্ন সবার মনেই জাগতে পারে। আমি নিজেও যখন শুনেছিলাম এই গ্রামটির কথা তখন ভেবেছিলাম যে কোথাও গিয়ে তারা বসবাস করবে, কিন্তু তারপর কি হবে, তাদের জীবন কিভাবে কাটবে, বা ছেলে মেয়েদের নিয়ে বাচ্চাদের নিয়ে যে থাকবে তারপরে তারা কিভাবে চলবে, তো সে কথাই জানিয়েছে। ঝিনওয়ার ওই গ্রামে একজন কাজ করছেন, ওই প্রকল্পটিতে কাজ করছেন নজিন, তিনি সুদূর জার্মানি থেকে সেখানে গেছে। তো নজিনের বক্তব্য শুনি।
The idea was to build a village where women can live in a free way together, like in a communal way, in a way like very close to the nature, where women can build their own economy, where women can women can organize their life like in a in a free and autonomous way.
হ্যাঁ, নজিন যেমন বলছিলেন বুঝতে পারলে যে তারা প্রকৃতির কাছাকাছি, মানে দূর একটি সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশে পাহাড়িয়া এলাকায় তাদের জন্য এই গ্রামটি গড়ে তুলেছেন, এবং এখানে 30টি পরিবার প্রাথমিক পর্যায়ে 30টি পরিবার সেখানে গিয়ে থাকতে পারবে, সেইভাবেই বাড়িঘর তৈরি করা হয়েছে এই জিনওয়ার গ্রামে। এবং সেখানে বলা হচ্ছে যে তারা এমনভাবে ব্যবস্থা করেছেন যে মহিলারা যেন নিরাপত্তার অভাব বোধ না করে, এবং ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে, সেখানে লেখাপড়া করার ব্যবস্থা করা হবে, এবং তারা সেখানে নিজেদের একটা জীবিকা বা পেশাগত প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হবে মহিলাদের, যাতে করে তারা সেখানে কাজকর্ম করতে পারে। এবং নজিন যেমন আমি বললাম তিনি গেছেন জার্মানি থেকে, এবং সেখানে গিয়ে ওই গ্রামের প্রকল্পটিতে কাজ করছেন। নজিন জানালেন যে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেসব পুরুষরা প্রাণ হারিয়েছে তাদের বিধবাদের এখানে আবার মানে পুনর্বাসন করার ব্যবস্থা করে এই গ্রামটি গড়ে তোলা হয়েছে, এবং তাদের এই যে নতুন একটি এলাকাতে তারা আসছে তাদের ছেলে মেয়েদের নিয়ে নিরাপদে বসবাস করার সুযোগ পাচ্ছে। তাদের মধ্যে এবং আগামীতে যারা কেউ আসবেন এরকম বিপদে পড়ে তাদের মধ্যে একটা প্রেরণা যোগাবে এটাই মনে করা হচ্ছে। তো বদরিয়া দারবেশ, তিনি এই যুদ্ধেই তার স্বামীকে হারিয়েছেন। দারবেশ তার কোথায় যাবেন, কিভাবে তার মানে স্বামী ছাড়া কোনো পুরুষ নেই তার পরিবারে, তখন সে কিভাবে চলবে, সেই কথাটাই ভেবে দারবেশ কিন্তু এই প্রকল্পের সাথে যোগাযোগ করেন। দারবেশের বক্তব্য ছিল,
I came here because I cannot financially support my children. Initially, I wasn't sure about coming, but I was not able to take care of them. I came to live here with my children because life is difficult. I cannot afford it. I have 10 children, and I don't want to feel guilty for not providing for them.
দারবেশ যেমন বলছিলেন যে তার 10টি ছেলে মেয়ে, এবং যখন যুদ্ধের স্বামীকে তিনি হারালেন তখন তো তিনি অকল পাথারে, মানে কিভাবে চলবেন, টাকা পয়সা নেই, পরিবারে একটি একজনও ছেলে নেই যে কোথাও গিয়ে উপার্জন করে কিছু মানে সংসার চালাতে পারে। তখন তিনি এই জিনওয়ার গ্রামের প্রকল্পের কথা শুনলেন এবং সেখানে গেলেন, এবং সেখানে গিয়ে তিনি অনেক সাহায্য সহযোগিতা পেয়েছেন। আর একজন আছেন আমিরা, পাঁচজন তার ছেলে মেয়ে, এবং তিনিও কিন্তু যুদ্ধের মধ্যে তার স্বামীকে হারিয়েছেন। তার কথা,
ইসলামে মেয়ে ওফাত কর ও আজ জাপেন জারো কাবু।
My husband died. I have 5 children. We didn't own a house and my kids are young. I have no one to work and support my children. We heard that they provide people with houses here. We asked for a house and said we want to move to here.
এরা সবাই অবশ্যই আরবি ভাষায় কথা বলছে, এবং দোভাষীর মাধ্যমে তারা বোঝাতে চেষ্টা করেছেন যে আমার ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় যাব, কারণ ওই একই অবস্থা যে পরিবারে কেউ নেই, বড় কোনো পুরুষ নেই সংসারে যারা কোথাও উপার্জন করে চলতে পারে। তো এই যে মহিলাদের নিয়ে সিরিয়াতে একটি প্রকল্প করা হয়েছে জিনওয়ার গ্রাম, এটা একটি অভিনব ব্যবস্থা তো বটে।
মনে হচ্ছে যে সিরিয়াতে যারা নারীরা এইভাবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা এখানে জায়গা পাবেন, তবে সংখ্যা এখনো যদিও কম,
হয়তো 30টি পরিবার পরিবারের আবাসিক এলাকার ব্যবস্থা করা হয়েছে এবং এই প্রকল্পে যারা অর্থ দিচ্ছেন, যারা সহযোগিতা করছেন, স্বেচ্ছাকর্মীরা নজেনের মতন, সবাই আশা করছেন যে আগামীতে তারা এটাকে আরও বাড়াবেন, আরও সম্প্রসারিত করবেন এবং এই ধরনের প্রকল্প হয়তো অন্যরাও অন্য কোনো ফাউন্ডেশন এসে এটাতে সাহায্য করবে, আর সেটাই আশা করা হচ্ছে। তো এটা একটি খুবই চমৎকার ব্যাপার,
জি,
একজনকে সাহায্য করার জন্যে। শুধু আবাসিক এলাকা না, তারা তাদের বেকারত্ব কাটিয়ে উঠে সংসারের জন্য উপার্জন করতে পারবেন, তাদেরকে পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা হবে। তো জিনবার এই গ্রামটি দেখলে আশান্বিত হতে হয়।
যে আপা, এই ধরনের উদ্যোগ তো যেরকম দেখছি সিরিয়ার এই জিনবার যে গ্রামটি করা হয়েছে, এরকম নারীরা তো বিশ্বব্যাপী
করতে পারে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যুদ্ধবিগ্রহে বা প্রাকৃতিক দুর্যোগে অথবা রোহিঙ্গাদের মতন, যেমন যুদ্ধ ছাড়াই তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। তো এই ধরনের যে কোনো পরিস্থিতিতে, শরণার্থীদের জন্যই হোক, যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্যই হোক, সবার জন্যই করা সম্ভব, সেটাই আমরা আশা করব।
জি আপা, আপনাকে আজকে অনেক ধন্যবাদ, নারী কণ্ঠে এত সুন্দর একটি বিষয় তুলে।
হ্যাঁ, আমারও আশা ছিল যে আমি দর্শক শ্রোতাদের কাছে এই বিষয়টি বিস্তারিতভাবে জানাব। আগামী সপ্তাহে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নারী কণ্ঠের আলোচনা আজ এ পর্যন্ত।
আর এবার আপনারা আগেই জেনেছেন যে আজ যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস, এবং সেই উপলক্ষ নিয়েই সাবরিনা চৌধুরী স্টুডিওতে হাজির হয়েছেন তার প্রতিবেদন নিয়ে।
কেনাকাটা, পারিবারিক ভ্রমণ এবং নৈশভোজের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার আমেরিকানরা উদযাপন করছেন কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস বা থ্যাঙ্কস গিভিং ডে। মূলত ধন্যবাদ দেবার জন্যই আজকের এই দিনটি, আর তা করা হয় পারিবারিক মিলন মেলার মধ্য দিয়ে এবং ঐতিহ্যবাহী টার্কি সহ ঐতিহ্যবাহী বিভিন্ন নানা রকমের খাবার তারা রান্না করে থাকেন আমেরিকানরা, এবং সেখানে টার্কিটা থাকে মেইন ডিশ হিসেবে, মানে প্রধান পদ হিসেবে। তো আপনারা বুঝতেই পারছেন যে আজ আমেরিকার ঘরে ঘরে উৎসব হবে এবং পারিবারিক মিলন মেলা হবে। এই উৎসবটি আসলে একটি সর্বজনীন উৎসব, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এই উৎসবটি পালন করে থাকে। আমাদের প্রবাসী বাঙালিরাও পিছিয়ে নেই, তারাও পরিবারকে সঙ্গে নিয়ে এই উৎসবটি পালন করে। চলুন এখন আমরা একজন প্রবাসী বাংলাদেশির সঙ্গে কথা বলে নেই, তিনি আমাদের সঙ্গেই লাইনে আছেন, এবং জেনে নেই যে তিনি কিভাবে আজকের থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন করছেন এবং তার অভিজ্ঞতা।
অনেক দিক দিয়ে যেখানে আমি আমার ফ্যামিলি, আমার কাছের মানুষরা, আমরা একসাথে থাকি, একসাথে ডিনার করি আর নিজে নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করি। অফকোর্স আমরা অ্যাপ্রিসিয়েট করি এভরিডে, কিন্তু সব সময় সেই ফিলিংসটা দেখাতে পারি না, যে কারণে থ্যাঙ্কসগিভিং এ আমাদের ছুটি থাকে এবং ওই সময়টা নিয়ে আমরা নিজে নিজেদেরকে ডেডিকেট করি। আমার হাজব্যান্ডের একটা ট্র্যাডিশন আছে, ও এভরি ইয়ারে থ্যাঙ্কসগিভিং পার্টি থ্রো করে, ও অনেক কিছু বানায় টার্কির সাথে, ওর ফ্যামিলি আমার ফ্যামিলি একসাথে গ্যাদারিং করে এবং আমরা সেটা আশা করি। এবার আমার মা আমার ভাই নিউ ইয়র্ক থেকে আসতেছে আর আমি খুবই এক্সাইটেড, আমরা সবাই এক্সাইটেড। আর আমি যখন নিউ ইয়র্কে ছিলাম 7 বছর আগে, আমি নিউ ইয়র্ক থেকে, তো আমি যখন ওখানে ছিলাম ওখানে এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট ছিল থ্যাঙ্কসগিভিং এর। ওখানে লাইফ ইজ অল অ্যাবাউট হাসল এন্ড বাসল, আমরা বিজি মোস্টলি আউটডোর অ্যাক্টিভিটিস নিয়ে, অনেক হাঁটাহাঁটি হতো। থ্যাঙ্কসগিভিং এর সময় মেসিস থ্যাঙ্কসগিভিং প্যারেড হতো, যেখানে আমরা নট জাস্ট ফ্যামিলি বা কাছের মানুষদের দেখতেছি, অনেক মানুষ দেখতেছি এবং সবাই হ্যাপি, সবাই থ্যাঙ্কফুল। আজকে আমরা থ্যাঙ্কসগিভিং এর প্রিপারেশন নিচ্ছি এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কাছের মানুষদের জন্য অপেক্ষা করছি। অ্যান্ড ভয়েস অফ আমেরিকা এবং ভয়েস অফ আমেরিকার ফ্যামিলিকে আমি হ্যাপি থ্যাঙ্কসগিভিং জানাচ্ছি।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ভার্জিনিয়ার আর্লিংটন থেকে নাজিবা চৌধুরীর সঙ্গে। তিনি তার অভিজ্ঞতার কথা বলেন থ্যাংকস গিভিংয়ে, তাদের ফ্যামিলি ট্র্যাডিশনের কথা বলেন, এবং সেই সাথে তিনি বলছিলেন যে জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের এখানকার প্রখ্যাত যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠান মেসিসের পক্ষ থেকে স্পন্সরশিপে নিউ ইয়র্কে একটি বেশ বড় প্যারেড হয়। তো সেই প্যারেডে অনেক মানুষের উপস্থিতি হয় এবং তিনি সেই স্মৃতি রোমন্থন করছিলেন সেই ছোটবেলার, তিনি যেতেন সেখানে এবং তিনি দেখেছেন। তো এই মুহূর্তে আমি এই প্যারেড নিয়ে আমি চলে যাচ্ছি কিন্তু নিউ ইয়র্কে। আমাদের সাথে আছেন আকবর হায়দার কিরণ নিউ ইয়র্ক থেকে। আকবর হায়দার কিরণ জানাচ্ছেন আরেকটু বিস্তারিত।
সবাইকে হ্যাপি থ্যাংকসগিভিং সাবরিনা, আপনি এবং আমাদের ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সবাইকে এবং আমার সকল শ্রোতা দর্শককে হ্যাপি থ্যাংকসগিভিং। আর যুক্তরাষ্ট্রের এটা তো বলাই বাহুল্য যে অন্যতম প্রধান একটি দিবস, যেখানে যখন মানুষ পারিবারিকভাবে অত্যন্ত গুরুত্বের সাথে এই দিবসটি পালন করে থাকে। আর নিউ ইয়র্কে থ্যাংকসগিভিং পালন মানে হচ্ছে সারা পৃথিবীর কাছে বিস্ময় মেসিসের প্যারেড। আর আরেকটি কথা হচ্ছে থ্যাংকসগিভিং মানে হচ্ছে প্রচণ্ড শীত। আপনি জানেন এবারও নিউ ইয়র্কে প্রচণ্ড, আমি জানি না ডিসিতে কি অবস্থা, কিন্তু নিউ ইয়র্কে আজকে প্রচণ্ড শীত, একেবারে মানে কনকনে হাড় খাপানো শীত আর কি। তার মধ্যেও কিন্তু মেসিসের প্যারেড ঠিক মতো হচ্ছে, মানে যেটা অত্যন্ত কালারফুল হয়ে থাকে। যারা যেতে পারেননি, আমি আনফরচুনেটলি যেতে পারিনি, কিন্তু টেলিভিশনে খুব আনন্দের সাথে দেখা যায়। আর যেটা সাবিনা, যেটা আমাদের বাংলাদেশি আমেরিকান যারা এখানে আছেন তারা যেটা সবসময় করে থাকেন পারিবারিক পর্যায়ে এবং অনেক বন্ধুরা মিলে থ্যাংকসগিভিং পার্টি, তো আজকে সেই অনেকগুলো পার্টি আছে। ব্যক্তিগতভাবে আমার অনেকগুলো আমন্ত্রণ আছে, কোথা থেকে কোথা যাব,
যেতে হবে আজকে বেশ কিছু জায়গায়।
সকালে বেরিয়েছি তখন তো প্রচন্ড শীত ছিল, মানে কয়েকটা লেয়ার পরে বেরিতে হয়েছে।
তাহলে এই শীতেই মানুষজন সেখানে রাস্তায় দাঁড়িয়ে আছে প্যারেড দেখার জন্য?
না, এটা হচ্ছে এমন একটা মানে ঐতিহাসিক প্যারেড যেটা অত্যন্ত ঐতিহ্যবাহী। এই প্যারেড দেখতে মানে শুধু নিউ ইয়র্ক বা আশপাশের না, সারা পৃথিবীর অনেক দেশের মানুষ আসে। এটা খুব বিস্ময়কর, এত বর্ণময় হয়, মেসিসের প্যারেড অসম্ভব জাঁকজমকপূর্ণ, এবং এটা একটা মানে ইটস এ হিউজ ট্রেডিশন অনেক দিন ধরে, অনেক বছর ধরে।
অনেক ধন্যবাদ আকবর হায়দার কিরণ, আপনাকেও আমি থ্যাংকসগিভিং এর শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য।
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আমাদের থ্যাংকসগিভিং এর এখানে যুক্তরাষ্ট্রে আরেকটি ঐতিহ্য হচ্ছে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি প্রতি বছর দুটো টার্কির মধ্যে একটি টার্কিকে মুক্ত করে দেন, মানে পার্ডন করেন। তো এটাও হয়েছে এই মঙ্গলবার, প্রেসিডেন্ট ট্রাম্প একটি টার্কিকে পার্ডন করে দিয়েছেন এবং টার্কিদের নামও রাখা হয়েছিল, একজনের নাম ছিল ক্যারট এবং আরেকজনের নাম ছিল পিস। সো ক্যারট হেরে গেছে এই বলতে যে সেখানে ভোটাভুটি হয়েছিল অনলাইনে, তো সবাই যারা ভোট দিয়েছেন তারা ভোট দিয়েছেন কাকে মুক্ত করা হবে, তো সেই হিসেবে একটি টার্কিকে মুক্ত করে দেওয়া হয়েছিল। তাছাড়াও আরও ট্রেডিশন আছে, ঐতিহ্য আছে থ্যাংকসগিভিংকে ঘিরে। এখানে যুক্তরাষ্ট্রের যত সেনানিবাস আছে এবং বাইরে যত যুক্তরাষ্ট্রের বেস আছে, মিলিটারি বেস আছে, সেখানে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়, কারণ তারা তো পরিবার থেকে বিচ্ছিন্ন থাকেন এই সময়টাতে। যেখানে এখানে পারিবারিক মেলার কথা বলা হচ্ছে, কিন্তু তারা যেহেতু পরিবার থেকে বিচ্ছিন্ন থাকেন বেশিরভাগ মিলিটারি সদস্যরা, তাদের জন্য আলাদা করে গিফটের ব্যবস্থা করা হয় এবং খাবারের আয়োজন করা হয়। তাছাড়াও অনেক সংস্থায়, বেসরকারি এবং সরকারি সংস্থায় বিনামূল্যে খাবার দেওয়া হয়। এবং এদিকে আমরা জানি যে মিশিগানে কয়েকজন আমাদের দক্ষিণ এশিয়ার অভিবাসী মিলে তারা বিনামূল্যে স্বেচ্ছাসেবকের কাজ করছেন, যে বিনামূল্যে খাবার বিতরণ করছেন বিভিন্ন সংস্থায়, হাসপাতালে এবং মসজিদে। এগুলো তো আপনারা শুনলেন, তাছাড়াও আরও অনেক কিছুই হচ্ছে থ্যাংকসগিভিং উপলক্ষে। এবং এ মুহূর্তে আমি কথা বলবো আমাদের আরেকজন বাংলাদেশি প্রবাসীর সঙ্গে, তিনি শাহনাজ রহমান সুমি। তিনি একটু ভিন্নভাবে থ্যাংকসগিভিং উদযাপন করছেন, চলুন দেখা যাক।
ধন্যবাদ সাবিনা ডোনা। প্রতিবারই কাটে পরিবার ও বন্ধু পরিবারের সাথে ডিনারের আয়োজন করে, এবারও কেটেছে সুন্দর, তবে একটু ভিন্নভাবে। এবারে থ্যাংকসগিভিং উপলক্ষে গত সপ্তাহে রিচমন্ডবাসী বাংলাদেশি আমেরিকান এবং তাদের অর্গানাইজেশন USBSO-র আমন্ত্রণে গান গাইতে গিয়েছিলাম শিল্পী হিসেবে। দুর্গাপুজো, ক্রিসমাস, মূলত থ্যাংকস গিভিং কে উপলক্ষ করে অনুষ্ঠানটির আয়োজন ছিল। এই দিনে আমরা সাধারণত পরিবারের সবাইকে বন্ধু বান্ধবদেরকে ধন্যবাদ দিয়ে থাকি। এই অনুষ্ঠানটির মাধ্যমে আয়োজকরা এবার কমিউনিটিতে যারা নানানভাবে কন্ট্রিবিউট করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। আমি তাদের এই আয়োজনটিতে অংশগ্রহণ করেছি আমার পাঁচ মিশালি কিছু গান নিয়ে, নজরুলের ভক্তিমূলক গান, দেশের গান, আমার আপকামিং অ্যালবামের গান আমি পরিবেশন করার সুযোগ পেয়েছি। শ্রোতারা খুব উপভোগ করেছে, তারা সবাই আরো গান শুনতে চেয়েছিল, সময়ের স্বল্পতার কারণে আমি গাইতে পারিনি। আমি অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই সুন্দর দিনটিতে সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আয়োজক, বাদ্যযন্ত্র যারা বাজিয়েছেন এবং আমার পরিবারের সবাইকে। তোমাকেও ধন্যবাদ দিচ্ছি সাবরিনা, আমাকে ধন্যবাদ দেওয়ার এই সুযোগটি করে দেওয়ার জন্য। আই ট্রুলি ফিল ব্লেসড, থ্যাংক ইউ।
ধন্যবাদ শাহনাজ রহমান সুমি। আমি দেখতেই পেলাম যে আমরা সবাই জানতে পেলাম যে আপনি একটু ভিন্নভাবে থ্যাংকস গিভিং ডেটা উদযাপন করেছেন। সেটা হচ্ছে একটি অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করেছিলেন এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটাই হয়েছিল যে আমাদের কমিউনিটিতে, বাংলাদেশি কমিউনিটিতে যারা অবদান রেখেছেন, যারা কন্ট্রিবিউশন করছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা পরিচালিত হয়েছে এবং পরিবেশনা হয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে, এবং সেখানে আপনি উপস্থিত ছিলেন। খুব ভালো লাগলো আপনার এই ভিন্ন ধরনের, ভিন্ন আমেজে আপনি যে থ্যাংকস গিভিং ডেটা উদযাপন করেছেন তা জানতে পেরে। এবং সেই সাথে দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখছি থ্যাংকস গিভিং ডের আরেকটি বড় আমেজ হচ্ছে কেনাকাটা। সেটা হচ্ছে বিশাল মূল্য ছাড় দেওয়া হয় এই সময়টাতে এবং ব্ল্যাক ফ্রাইডে বলা হয়। ব্ল্যাক ফ্রাইডে আসলে সাধারণত, আজ তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার যখন আমরা রাত ১২টায় ঘড়ির কাঁটাটা যখন ঠিক রাত ১২টায় পৌঁছাবে তখন কিন্তু অনেক মল খুলে যাবে, মানে সেই রাতে, সেই গভীর রাতে কিন্তু অনেক মল খুলবে এবং সেই মলে বিশেষ মূল্য ছাড় দেওয়া হবে। সেই বিশেষ মূল্য ছাড়ের জন্য কিন্তু অনেক দীর্ঘ লাইনে অনেকেই অপেক্ষা করবেন সন্ধ্যা থেকেই, এবং মূল্য ছাড়ের জন্য লাইনে অপেক্ষা করে হয়তো বা দোকানে ঢুকবেন, সেই কাঙ্ক্ষিত পণ্যটি কিনবেন এবং সেই কাঙ্ক্ষিত পণ্য কেনার পর আবার কিন্তু তাদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে রেজিস্টারে যাবার জন্য। তো দেখতেই পাচ্ছেন যে কত কিছু একসাথে ঘটছে এখানে, এবং কেউ যদি এই বিশেষ মূল্য ছাড় মিস করে ফেলে, যে যেতে পারেনি, পরিবারের সাথে সময় কাটিয়েছে ব্ল্যাক ফ্রাইডেতে, দোকানে যেতে পারেনি, তাহলে কিন্তু তাদের জন্য কোনো অসুবিধে নেই। তারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে সাইবার মানডেতে তারা তাদের কাঙ্ক্ষিত পণ্যটি কিনতে পারবেন। তো সাইবার মানডেটা হচ্ছে অনলাইনে, অনলাইনে সবাই কিনতে পারে এবং অনেক সেল দেওয়া হয়, মানে 80% সেল দেওয়া হয়, এরকম হয় যে 80%, তারপরে আপনার প্রায় অর্ধেক মূল্য ছাড়ে আপনি ইলেকট্রনিক্স জিনিসও কিনতে পারবেন, কারণ অনেক ইলেকট্রনিক্স জিনিস কেনার জন্য, এই দ্রব্যগুলো কেনার জন্য সারা বছর এখানে আমেরিকানবাসীরা অপেক্ষা করে থাকেন। আপনারা, আমি জানতে চাচ্ছি যে আপনারা কী করছেন এখানে, আমাদের যুক্তরাষ্ট্রে যেই দর্শক শ্রোতারা রয়েছেন আপনারা আমাদেরকে জানাতে পারেন আপনাদের থ্যাংকস গিভিং ডের অভিজ্ঞতা। আপনারা কী করলেন আজ সারাদিন, পরিবারের সাথে সময় কাটিয়েছেন নাকি কেনাকাটায় গিয়েছিলেন, আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি কিনতে পেরেছেন কিনা, সব অভিজ্ঞতা আপনারা আমাদের জানাতে পারেন। এখানে অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ইতিহাস, থ্যাংকস গিভিংয়ের ইতিহাসটা কীভাবে, এটা প্রচলনটা কীভাবে হলো। আসলে অনেক ইতিহাসবিদদের ভিন্ন ভিন্ন মতাদর্শ রয়েছে, তার মধ্যে একটি জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে যে ইউরোপে, ইউরোপ থেকে যখন যারা ধর্মপ্রচারে যে পুণ্যার্থীরা এসেছিলেন, তারা আসলে, এটা হচ্ছে আমেরিকা আবিষ্কারের প্রথম দিকে, তারা এখানে অনেক বৈরিতার শিকার হয়েছেন পরিবেশগতভাবে, এবং তখন এখানে যারা নেটিভ আমেরিকানরা ছিলেন, আদিবাসী আমেরিকান যারা ছিলেন, তারা তাদেরকে সাহায্য করেছেন বসতি স্থাপন কীভাবে করতে হয়, কীভাবে শিকার করতে হয়, শিকার করে কীভাবে খেতে হয়, চাষাবাস কীভাবে করে খেতে হয় তা তারা শিখিয়েছিলেন। তো এ কারণে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্যই কিন্তু এই থ্যাংকস গিভিং ডের ঐতিহ্যটা প্রচলন হয়েছে। তো এখন আমার হাতে খুব একটা বেশি সময় নেই, আমি এখন এ পর্যায়ে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সকল দর্শক শ্রোতা এবং ফ্যান ক্লাবের যে সদস্য রয়েছে, এই দীর্ঘ ৬০ বছর আমাদের সাথে আপনারা ছিলেন, থাকবেন আশা করি, এ কারণে আপনাদের সবার প্রতি আমাদের ভিওএ বাংলা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। হ্যাপি থ্যাঙ্কসগিভিং ডে।
আর এখন সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জানা। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধান বিচারপতি জন রবার্টসের মধ্যে অস্বাভাবিক কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের কড়া সমালোচনা করেন রবার্টস। একজন বিচারপতি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিলে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর তীব্র সমালোচনা করেন এবং তাঁকে ওবামার বিচারপতি আখ্যায়িত করেন। এই ঘটনায় প্রধান বিচারপতি রবার্টস ট্রাম্পকে তীব্র ভর্ৎসনা করেন। তিনি বলেন, ট্রাম্পের মন্তব্য দেখে মনে হচ্ছে তিনি বিচার বিভাগের ভূমিকা ভুল বুঝছেন। বিচার বিভাগে কোনো ওবামা, বুশ, ক্লিন্টন বিচারপতি নেই। আমাদের যা আছে তা হচ্ছে অসাধারণ এবং নিবেদিত বিচারপতিরা, যারা তাদের কর্মক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে থাকেন। ব্রিটেন বলছে ইউরোপীয় ইউনিয়ন থেকে নিয়মমতো ব্রিটেনের বেরিয়ে আসবার রাজনৈতিক ঘোষণার একটি খসড়া নিয়ে ইউরোপীয় কমিশনের সঙ্গে রাতের আলোচনায় ব্রিটেন সমঝোতায় পৌঁছেছে। তার 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনের সামনে প্রধানমন্ত্রী টেরিজা মে সংবাদদাতাদের বলেন, তিনি এই সমঝোতার ব্যাপারে তার মন্ত্রিসভাকে অবহিত করেছেন এবং আজ আরও পরের দিকে হাউস অফ কমন্সে একটি বিবৃতি দেবেন যাতে বিস্তারিত আরও কিছু জানা যেতে পারে। মে বলেন, এই চুক্তিতে ব্রিটিশ জনগণের ইচ্ছের বহিঃপ্রকাশ ঘটেছে, যা কিনা 2016 সালের জুন মাসে ব্রেক্সিট গণভোটে ব্যক্ত করা হয়। তিনি আরও বলেন যে এর ফলে আমাদের সীমান্তের উপর, আমাদের অর্থের উপর এবং আমাদের আইনের উপর আমাদের নিয়ন্ত্রণ ফিরে আসবে, আর সেটা হবে আমাদের চাকরি, আমাদের নিরাপত্তা এবং যুক্তরাজ্যের অখণ্ডতা বজায় রাখার মধ্য দিয়ে। সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত একজন ব্রিটিশ ছাত্রকে গুপ্তচর বৃত্তির জন্য কারাদণ্ড দেওয়ায় ব্রিটিশ কর্তৃপক্ষ অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে পাল্টা গুরুতর কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। 31 বছর বয়সী ম্যাথিউ হেজেসের এই কারাদণ্ডে স্পষ্টতই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট অত্যন্ত মর্মাহত হয়েছেন। তিনি বলেন যে 10 দিন আগে সংযুক্ত আরব প্রজাতন্ত্রে তাঁর সফরের সময় এই ছাত্রটিকে মুক্তি দেওয়ার ব্যাপারে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল। আদালতের এই রায় সম্পর্কে জেরেমি হান্ট বলেন, আমরা তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণই পাচ্ছি না। তারা যদি এর নিষ্পত্তি করতে না পারে তাহলে গুরুতর কূটনৈতিক পরিণতি হতে পারে। এই ঘটনা উপসাগরীয় রাষ্ট্রটির সঙ্গে ব্রিটেনের সম্পর্ককে সংকটে ফেলেছে। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস উদযাপিত হচ্ছে। প্রায় 5,800 জন সৈন্য যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে তাঁবুর ভেতর এই ছুটির দিনটি অতিবাহিত করছে। যুক্তরাষ্ট্রের 130 বছরের পুরনো আইন সম্ভবত অমান্য করার বিষয়ে একটি বাদানুবাদের উদ্ভবের সৃষ্টি হতে পারে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে সামরিক বাহিনীর ব্যবহার ওই আইনে নিষিদ্ধ রয়েছে। সংবাদ সূত্রে বলা হচ্ছে, এই বিশেষ কাজের প্রধান জানিয়েছেন, কিছু সংখ্যক সৈন্যদল ওই সপ্তাহে শুরুর দিকে বাড়ির দিকে যাত্রা শুরু করবে এবং সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে এই যৌথ অভিযানটি ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে। চীনের রাষ্ট্রীয় মাধ্যম বলছে যে আজ সে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি শহরে একটি সামরিক বিদ্যালয়ের বাইরে একটি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে গাড়ি শিশুদের সমাবেশের উপর চড়াও হলে অন্তত 5 জন নিহত এবং 18 জন আহত হয়েছে। চীনের সেন্ট্রাল টেলিভিশন বলছে যে দুপুরবেলায় লিয়ানিং প্রদেশের হুলদাও শহরে ওই ঘটনার পর গাড়ির চালককে আটক করা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমানে 3টি আফ্রিকান সদস্য রাষ্ট্র এই সপ্তাহে একটি নতুন খসড়া প্রস্তাব এনেছে যা গোটা আফ্রিকান ইউনিয়নে শান্তিরক্ষা দায়িত্বের রদবদল আনতে পারে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। আজ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন মাইকেল ডুবিনস্কি এবং ফেসবুকে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে এবং আরও একবার কৃতজ্ঞতা দিবসের ধন্যবাদ জ্ঞাপন দিয়ে আমি সঞ্জনা ফিরোজ শেষ করছি এবং আমার সঙ্গে আছেন
আমি আনিস আহমেদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.